غلام احمدیت
زندہ،
غلام احمد کی
زندہ،
غلام احمد کی
زندہ،
خلافت احمدیہ
زندہ،
خلافت احمدیہ
زندہ،
حضرت خلیفۃ المسیح الکامل
زندہ باد،
نعرہ تکبیر
زندہ باد. السلام علیکم ورحمۃ اللہ. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. یقیناً اللہ تعالیٰ عدل کا اور احسان کا اور
نئے پرتیشار انوگرہ سلب آچرن اور پرماتیہ سلب دانشیلتار آدیش دین اور اشلیلتا پرکاشیہ دشکرم بدروہ کرتے بارن کریں تین تمہارے اپدیش دین جن تمہارا شکا گرہن کرتے پارو. سورہ نحل 91 نمبر آیت. آج کے پریتھویتے سروتر جو نیراج বিরাজ করছে তা সকল শান্তিপ্রিয় মানুষকে গভীরভাবে দুশ্চিন্তাগ্রস্ত করে রেখেছে। প্রত্যেক সে ব্যক্তি যে মানবতাকে ভালোবাসে সে চিন্তিত এবং পরেশান যে পৃথিবীতে হচ্ছেটা কি। এমনিতে তো মানুষ বলে আর এটি নিয়ে এ সম্পর্কে অনেক লেখাও হয় যে পৃথিবীতে এই নৈরাজ্য এই অশান্তি সবচেয়ে বেশি দেখা যায় মুসলিম বিশ্বে বা এর কারণ হল মুসলমান অশান্তির কারণ। আর একই কারণে তারা এই কথা বলে যে ধর্ম মোটের উপর আর বিশেষ করে ইসলাম নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ অশান্তির কারণ নৈরাজ্যের কারণ। এখন পর্যন্ত পশ্চিমা বিশ্বের এটি ধারণা চলে আসছিল যে ইসলামী এই সমস্ত নৈরাজ্য ইসলামী বিশ্ব এবং অনুন্নত দেশ পর্যন্ত হয়তো এই নৈরাজ্য সীমাবদ্ধ থাকবে আর এটি শুধু তাদেরই সমস্যা আর আমরা অর্থাৎ উন্নত বিশ্ব সমস্যা সমাধানের নামে আর ইনসাফ প্রতিষ্ঠার প্রচেষ্টা এদের সাহায্য করব। আর এটি ভিন্ন কথা যে সাহায্যের নামে বা ন্যায় বিচার প্রতিষ্ঠার নামে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা আর এসব দেশের প্রাকৃতিক উৎসকে কুক্ষিগত করাও এদের উদ্দেশ্য ছিল, কিন্তু কিছু পরাশক্তি বা ধর্ম বিরোধী শক্তির এটি ভ্রান্তি ছিল, যা এখন সময় প্রমাণ করেছে যে এটি কেবল মুসলিম বিশ্বেরই সমস্যা নয়, মুসলিম বিশ্বেরই সংকট নয়, বরং এই উগ্রতা আর এই সন্ত্রাসের যে প্রবণতা তা ইসলামী বিশ্ব পর্যন্তই সীমাবদ্ধ নয়, বরং সেখান থেকে বেরিয়ে পাশ্চাত্যের উন্নত বিশ্বের জন্য তা ভয়াবহ এবং গভীর দুশ্চিন্তার কারণ হচ্ছে এটি। আমি গত কয়েক বছর ধরে এদিকে তাদের মনোযোগ আকর্ষণ করে আসছি যে পৃথিবী এক নৈরাজ্যের মাঝে নিমজ্জিত। আজকে আমরা এই অবস্থাকে কোন অঞ্চলে সীমাবদ্ধ মনে করছে, যা আমাদের একান্ত ভ্রান্তি। আমার কথা শুনে অধিকাংশ মানুষ ভদ্রতা বশত হাতে হা বলতো, সায় দিত, কিন্তু পরে এটি বলতো বেশ যে পৃথিবীর জন্য বিশেষ করে উন্নত বিশ্ব এমন ভয়াবহ অবস্থার সম্মুখীন হবে না যতটা ইনি অর্থাৎ মির্জা হুজুর বর্ণনা করছেন বা করা হয়। কিন্তু আজকে এদেরই নেতৃবৃন্দ এবং পৃথিবীর অবস্থার উপর যারা গভীর দৃষ্টি রাখে তারা বলছে যে পৃথিবীতে যে নৈরাজ্য বিরাজ করছে এটি থেকে এখন উন্নত বিশ্ব নিরাপদ নয়, আর আমাদের জন্য ভয়াবহ পরিস্থিতি মুখ খুলে দাঁড়িয়ে আছে আমাদের গ্রাস করার জন্য। ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর বিবৃতিও এই আশঙ্কার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীও একই কথা বলেছেন, যুক্তরাজ্যের সাবেক আর্মি প্রধানও এমন কথাই বলেছেন, বেশ কিছু পত্রপত্রিকা এমন কথা লেখা আরম্ভ করেছে। তাই এটি একটি সত্য কথা, বাস্তবতা, যে পৃথিবী আজ জুলম এবং নৈরাজ্যের করাল গ্রাসে নিপতিত। উন্নত বিশ্বব্যাপী জাগতিক শিক্ষায় শিক্ষিত শ্রেণী মনে করে যে এটি ধর্মের কারণে, আর এর চরম রূপ মুসলমানদের একটি ধর্মীয় দল বা শ্রেণীর কারণে বা কট্টরপন্থী দলের কারণে এমনটি হচ্ছে, বা সন্ত্রাসী শ্রেণীর কারণে এমন হচ্ছে। সত্যিকার অর্থে এইসব কিছু হচ্ছে ধর্মকে না বোঝার কারণে। পৃথিবীর মানুষ মনে করে যে এই নৈরাজ্যের অবসানের জন্য আমাদেরকে ধর্ম ছেড়ে দিতে হবে, ধর্ম থেকে দূরে চলে যেতে হবে। এ বিষয়ে অনেক অপপ্রচার চালানো হয় এই কথার পক্ষে। প্রেস এবং প্রচার মাধ্যমও এক্ষেত্রে নিজের ন্যাক্কারজনক ভূমিকা পালন করছে, যে ধর্ম হয়তো মানুষকে অজ্ঞ করে তোলে বা আলস্য প্রিয় করে তোলে বা কট্টরপন্থী বা উগ্রপন্থী বানিয়ে তোলে বা নয়, মানুষকে যদি উন্নতি করতে হয় ধর্মকে ছেড়ে দিয়ে বা বাদ দিয়ে উন্নতি করা সম্ভব। এরা মনে করে যে আল্লাহ থেকে দূরে যাওয়ার মাঝে উন্নতি, আর এই ভ্রান্ত দৃষ্টিভঙ্গির কারণে আল্লাহকে যারা অস্বীকার করে এমন লোকদের সংখ্যা প্রতিদিন প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। অথচ সত্য কথা হলো, বাস্তব কথা হলো, আল্লাহকে ভোলার কারণেই পৃথিবী নৈরাজ্যে নিমজ্জিত, নৈরাজ্যে কবলিত। পৃথিবী হয়তো খোদার শিক্ষার ভ্রান্ত ব্যবহারে, ভুল ব্যবহারের কারণে আর নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আল্লাহর নামের অন্যায় ব্যবহারের কারণে বা আল্লাহর পবিত্র সত্তাকে অস্বীকারের কারণে, বরং আল্লাহর সম্পর্কে হাসি ঠাট্টার ক্ষেত্রে সকল সীমা লঙ্ঘন করার কারণে এমন নৈরাজ্য। সুতরাং পৃথিবীতে নৈরাজ্যের মূল কারণ হলো আল্লাহর নামে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করা এবং খোদার প্রকৃত ভয় হৃদয় থেকে হারিয়ে যাওয়া বা আল্লাহর পবিত্র সত্তাকে অস্বীকার করে জাগতিক আইন এবং জাগতিক দৃষ্টিভঙ্গিকে সবকিছুর উপর প্রাধান্য দেওয়া এর জন্য দায়ী। মানুষ খোদার সৃষ্টি হয়ে নিজেকে আল্লাহর আইন এবং আল্লাহর ন্যায় বিচার এবং ইনসাফের যে নিয়ম আছে, নিজের বানানো আইন এবং ইনসাফের যে নীতি নিয়ম আছে তা থেকে নিম্নমানের মনে করে। আর প্রশ্ন ওঠায় যে আমরা সময়ের প্রয়োজনের নিরিখে ধর্মীয় শিক্ষাকে জাগতিক প্রথা এবং আচার ব্যবহার আর জাগতিক কামনা বাসনা এবং জাগতিক নিয়ম কানুনের অধীনস্থ কেন করতে পারব না? কোন দেশের এক শিক্ষিত প্রফেসর আমাকে এই প্রশ্ন করেছে, কিন্তু স্মরণ রাখতে হবে যে যদি ধর্মীয় শিক্ষা বিকৃতির শিকার হয়ে থাকে আর এর নৈতিক যে সমস্ত শিক্ষা রয়েছে এর উপর মানবীয় মূল্যবোধের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়, তাহলে এই প্রশ্ন হয়তো উঠানো যেতে পারে। কিন্তু আমরা তো সেই ঐশী গ্রন্থে বিশ্বাস রাখি যা 1400 বছর ধরে নিরাপদ অপরিবর্তিত চলে আসছে আর যার শিক্ষা সকল অর্থে সবচেয়ে উন্নত এবং পৃথিবীর সকল যুগের মানুষের জন্য পূর্ণ জীবন বিধান। আর বিশ্ব প্রতিপালক রব্বুল আলামিন এবং অদৃশ্য এবং দৃশ্যে জ্ঞাত খোদার পক্ষ থেকে যা নাজেল হয়েছে এবং এই কিতাবের জাগতিক আইনের অধীনস্থ মানুষের বানানো আইনের অধীনস্থ হওয়ার কি প্রয়োজন? ধর্ম মানুষকে নিজের পিছনে চালানোর জন্য আসে। ধর্ম বা ধর্মীয় গ্রন্থ দুনিয়ার পিছনে বা মানুষের কামনা বাসনার পিছনে চলতে পারে না। আজকে ইসলামই সেই একমাত্র ধর্ম আর কোরআনই সেই গ্রন্থ যা পৃথিবীর সকল যুগের মানুষের জন্য পথ প্রদর্শক। শর্ত হলো মানুষের মাঝে তা বোঝার সামর্থ্য বা যোগ্যতা থাকা চাই। আজকে পৃথিবীতে যে অধিকার খর্ব হচ্ছে, অধিকার কুক্ষিগত করা হচ্ছে, তা ধর্ম করছে না, বরং বিভিন্ন জাগতিক আইন বা ধর্মের নামে প্রতারকরা এমনটি করছে। আজকে যুদ্ধ বিগ্রহের আকারে যে সমস্ত অন্যায় হচ্ছে তা ধর্ম করছে না, বরং স্বার্থপর দুনিয়া, স্বার্থপূজারী দুনিয়া করছে। আজকে স্বাধীনতার নামে নৈতিক পতন এবং অশ্লীলতার যে ঘৃণ্য দৃশ্য দেখা যায় তা ধর্মীয় শিক্ষার অংশ নয়, বরং আল্লাহ তাআলার নির্দেশকে পদদলিতকারী মানবীয় আইনের কারণে, মানবীয় ঘৃণ্য আইনের কারণে এমনটি হচ্ছে। নিজেদের শক্তি ক্ষমতা এবং শ্রেষ্ঠত্বের বহিঃপ্রকাশ এটি আল্লাহর শিক্ষা নয়, বরং এটি মানুষের নিজের বানানো, যে মানুষ নিজেকে বড় বা শ্রেষ্ঠ বা শ্রেয় মনে করে। সুতরাং আজকাল পৃথিবীতে আমরা যা দেখছি, যা চোখে পড়ছে তা মানুষের নিজেকে সবচেয়ে বুদ্ধিমান সবচেয়ে জ্ঞানী মনে করার কারণে আর এলহামের যদি বা আলো না থাকার কারণে এমনটি হচ্ছে। আর এটি সেই পরিস্থিতি যার কথা কোরআনে এভাবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ কোরআনে আল্লাহ তাআলা বলেন, যাহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বাযাল্লাযী আমালু লাআল্লাহুম ইয়ারজিউন। মানুষ যে অপকর্ম করেছে, তাদের অপকর্মের কারণে নৈরাজ্য স্থলেও ছেয়ে আছে আর জলেও, এর ফলে তিনি তাদেরকে তাদের কতকৃত কর্মের স্বাদ গ্রহণ করাবেন, যেন হয়তো তারা এভাবে ফিরে আসতে পারে সুস্থ এবং সঠিক আদর্শের নীতির দিকে। সুতরাং মানুষের সৃষ্ট এই নৈরাজ্যের ফলশ্রুতিতে যা থেকে ধনীও বাইরে নয় আর দরিদ্র না, ধর্মের তথা ধর্মের অনুসারী এর প্রভাবের বাইরে আর ধর্ম থেকে যারা দূরে সরে আছে তারাও এর বাইরে নয়, এমন পরিস্থিতিতে জানা কথা যে মানুষ আল্লাহর শাস্তির শিকার হবে এবং শাস্তি পাবে। যা স্রষ্টার সাথে দূরত্বের কারণে আর এর ফলাফল প্রকাশ পাবে খোদা থেকে যদি আমরা দূরে চলে যাই, তাহলে জানা কথা আল্লাহ যিনি এই বিশ্বজগতের স্রষ্টা এবং মালিক তাকে ছেড়ে দূরে গেলে এটি ফলাফল প্রকাশ পাওয়ার কথা ছিল এবং পাচ্ছে, আর আল্লাহর পক্ষ থেকে মানুষ কিছুটা শাস্তিও পাচ্ছে। আর এইসব অপকর্মের যে শাস্তি মানুষ পরকালে পাবে তা তো আল্লাহ জানেন, আল্লাহ ভালো জানেন। কিন্তু আল্লাহ তাআলা বান্দাদেরকে শাস্তি দিয়ে আনন্দ পান না, আল্লাহ তাআলা সেই প্রিয় সত্তা যিনি বান্দা যখন সঠিক পথে ফিরে আসে আর নৈরাজ্য থেকে নৈরাজ্য ছেড়ে দেয় তাকে দেখে তিনি তার চেয়ে বেশি আনন্দিত হন, যতটা এক মা তার সন্তানকে ভয়াবহ অবস্থায় হারিয়ে যাওয়ার পর পেয়ে আনন্দিত হন, যখন মা পাগল প্রায় তার সন্তানকে তালাশ করেন এবং নৈরাশ্যের মাঝে যখন বেকুল হয়ে ছুটতে থাকেন, জানা নেই যে এই অবস্থায় বাচ্চা জীবিত আছে কিনা, হঠাৎ করে সেই বাচ্চাকে পায় এবং নিজের বুকে জড়িয়ে ধরে। এই মা যতটা আনন্দিত হন এই সন্তানকে পেয়ে, আল্লাহ তার বান্দাদেরকে এর চেয়েও বেশি ভালোবাসেন। আল্লাহর দিকে যখন বান্দা ফিরে আসে আল্লাহ এর চেয়ে বেশি আনন্দিত হন। আল্লাহ তাআলা তার এই ভালোবাসার দাবির বশবর্তী হয়ে তার নবী এবং প্রেরিতদের রসুলদের পৃথিবীর সংশোধন এবং তাদের সঠিক পথ প্রদর্শনের জন্য পাঠান, যেন পৃথিবী ধ্বংসের হাত থেকে রক্ষা পায় আর অপকর্ম এবং নৈরাজ্যের কারণে শাস্তি থেকেও রক্ষা পেতে পারে। আল্লাহ তাআলা চান বান্দাকে আগুনে পতিত হওয়া থেকে রক্ষা করতে, শুধু আগুনে পড়া থেকে রক্ষা করতে চান না, বরং তাদের পুরস্কৃত করতে চান তিনি। এই পরিস্থিতি এবং এই যুগ সম্পর্কে এক জায়গায় হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন যে এখন মানুষ আধ্যাত্মিক পানি চায়, আধ্যাত্মিক পানির সন্ধানে আছে, জমিন বা ভূমি সম্পূর্ণভাবে মরে গেছে। এই যুগ জাহারাল ফাসাদ ও ফিল বাররি ওয়াল বাহরের যুগ, জঙ্গল এবং সমুদ্র বিকারগ্রস্ত। জঙ্গল বলতে মুশরিকদেরকে বোঝায়, বর্তলিকদেরকে বোঝায়, আর বাহার বা সমুদ্র নদী পানি বলতে স্থল জল বলতে আহলে কিতাবকে বোঝায়, জাহেল এবং আলেমও এর অর্থ হতে পারে। এক কথায় মানুষের সকল শ্রেণীর মাঝে নৈরাজ্য প্রবেশ করেছে, যেই দিক থেকে বা যেভাবেই দেখো না কেন পৃথিবীর অবস্থা বিকৃতির শিকার হয়েছে। আধ্যাত্মিকতা আর বাকি নেই, অবশিষ্ট নেই, আর আধ্যাত্মিকতার কোনো প্রভাবও দেখা যায় না। চারিত্রিক এবং কর্মের দুর্বলতা সবার মাঝে দেখা যায়। খোদাকে চেনা এবং খোদার পূজা বা ইবাদতের নামচিহ্ন নামগন্ধ মিটে গেছে, তাই এখন আকাশ স্বর্গীয় পানি এবং নবুয়তের আলো বা জ্যোতি নাজেল হওয়া আবশ্যক, আর সচেতন সোচ্চার হৃদয়কে আলোকিত করার জন্য আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞ হোক, কৃতজ্ঞতা প্রকাশ করা যায় তিনি অনুগ্রহে এখন এই নূর বা এই আলো নাজেল করেছেন। কিন্তু খুব স্বল্প সংখ্যক এমন মানুষ আছে যারা এটি থেকে উপকৃত হচ্ছে। সুতরাং আল্লাহ তাআলা মানবতাকে রক্ষা করার জন্য তার রীতি অনুসারেই কাজ করছেন, আর পৃথিবীকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য, তাদেরকে নৈরাজ্য থেকে বাঁচার পথ বাতলানোর জন্য তার রসুলদের প্রেরণ করেন, আর এই যুগেও তিনি হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে পাঠিয়েছেন। পৃথিবীর অবস্থা আমাদেরকে বলছে যে মুসলমানরাও বিকারগ্রস্ত, বিকৃতির শিকার। এক দেশের বরাতে এক বক্তা এখানে এসে বলেছেন আজকে, আর অন্যান্য ধর্ম এবং ধর্মহীন মানুষের একই অবস্থা, পৃথিবী যাকে পানি মনে করে সে তার দিকে ছুটছে, তা পানি নয়, তা হলো মরীচিকা। সত্যিকার পানি এবং জ্যোতি সেইটা যা আল্লাহ তাআলা নিজে নাজেল করেছেন আকাশ থেকে। মুসলমান এবং পৃথিবীর অন্যান্য অঞ্চলের মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করা এবং এই আলোকে গ্রহণের পরিবর্তে অন্ধকারে নিমজ্জিত হচ্ছে, নোংরা পুকুরের পানি পান করছে। দুর্ভাগ্যবশত মুসলমানও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিবেদিত প্রাণ দাসকে মূল্যায়ন করছে না, নোংরা পানিকে পরিষ্কার পানি মনে করে বিভ্রান্ত আলেমদের অন্ধ অনুকরণ করছে। অন্যান্য ধর্মের অনুসারীরাও সত্যকে চেনার পরিবর্তে বিভিন্ন তর্ক বিতর্কে লিপ্ত। এর ফলাফল যা প্রকাশ পাচ্ছে তা হল
আজ বিশ্ব ধর্ম থেকেই হাত ধুয়ে বসেছে বা দূরে সরে যাচ্ছে, খোদাতালার অস্তিত্বকে তারা অস্বীকার করছে। মোট কথা, মুসলমানদের অধিকাংশ নিজেদের ধর্মের উপর দাবি এবং বিশ্বাসের যে মৌখিক দাবি সেটা তো তারা করে, কিন্তু ওলামারা তাদের বিবেকের উপর পর্দা আবরণ সৃষ্টি করেছে এবং তাদের জ্ঞানগত এবং ব্যবহারিক আমলের মাঝে বিকৃতির সৃষ্টি করে দিয়েছে। এটি কোনো অপবাদ নয়, এটি কোনো বাতুলতাও নয় যা আমি বলছি, এটি সত্য এবং বাস্তবতা যা কারো অজানা নয়। মুসলমান বিশ্বে নৈরাজ্য, বিভেদ, ধর্ম এবং খোদা আর রসুলের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং রক্তপাত ঘটানোর যে কার্যক্রম বিশ্ববাসী অজানা নয়। সরকারের পক্ষ থেকে প্রজাদের উপরে জুলুম আর প্রজাদের বিদ্রোহী সুলভ আচরণ এই কথার সুস্পষ্ট প্রমাণ। আর যখন আম জনগণ, সাধারণ জনগণ ওলামাদের কাছে পথ নির্দেশনার জন্য যায়, সেখানে তাদের স্বার্থপরতা ছাড়া আর কিছুই তারা দেখতে পায় না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আমরা পুরো শতভাগ পূর্ণ হতে দেখি যে ওলামা শুধু ফিতনা ছাড়া আর কিছুই করবে না, ওলামাদের কাছে ফিতনা ছাড়া কিছুই পাওয়া যাবে না। তাদের কথা এবং কাজে পুরোপুরি বিভেদ থাকবে, পার্থক্য থাকবে, তাদের কাছ থেকে নৈরাজ্য বা অশান্তি ছাড়া কিছুই পাওয়া যাবে না। অথবা আজকালকার ওলামাদের কথা এবং কার্যক্রম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতার এক অকাট্য প্রমাণ। সাধারণভাবে মুসলমান নৈতিক অধঃপতনের শিকার আর ধর্মীয় পতনও তাদের ঘটছে। যখন ওলামা অজ্ঞ হবে আর নিজেদের মনগড়া ফতোয়া দিবে, তখন সাধারণ মুসলমানদের ধর্মীয় অবস্থা কি হবে এটি সহজেই অনুমেয়। এই ওলামারা ইসলামের শিক্ষা নিজেদের স্বার্থে এতটুকু এত বেশি বিকৃত করে দিয়েছে যে অন্যের অধিকার খর্ব করা এখন বৈধ হয়ে দাঁড়িয়েছে। এই ফতোয়া এখন পাকিস্তানে সবাই জানে এবং সাধারণ, যেহেতু আহমদী ইসলামের গণ্ডি বহির্ভূত, তাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ তারা যতই বলুক না কেন, তাই যেহেতু তারা এখন ইসলামের শিক্ষা গণ্ডি বহির্ভূত, তাই তাদের ধন সম্পদ হরণ করা, লুটে নেওয়া বৈধ। তারা নিজেদের বিভিন্ন ফেরকার মধ্যে, বিভিন্ন দলে উপদলে বিভক্ত এবং তাদের মাঝে ঘৃণা এবং বিদ্বেষ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, রুহামাউ বাইনাহুম, কিন্তু তারা ভালোবাসা এবং ভ্রাতৃত্ব তো দূরের কথা, কঠোর শত্রুতা তাদের মাঝে ছড়িয়ে পড়ছে। অতএব এটি একথার প্রমাণ, এই যে নৈরাজ্যকর অবস্থা পরিস্থিতি এটি মুসলমানদের মধ্যেও আছে। আর আল্লাহ তাআলার রহমানিয়তের দাবি ছিল, তিনি যেন তার কোনো মনোনীত ব্যক্তিকে এমন এক সময়, সংকটাপন্ন সময় প্রেরণ করেন, আল্লাহ তাআলা তার সুন্নত এবং প্রতিশ্রুতি অনুযায়ী তাকে পাঠিয়েছেন। কিন্তু যেমনটি আমি বলেছি, আলেম ওলামারা মুসলমানদের ভুল পথে পরিচালিত করে এই ব্যক্তিকে মানার পরিবর্তে তার বিরোধিতায় তাদেরকে আরো উস্কে দিয়েছে। আর আগত ব্যক্তির আহ্বানে সাড়া দিয়ে আল্লাহ এবং তার রসুলের নির্দেশ পালন করে তাটাকে সাড়া দেওয়ার পরিবর্তে
মুখালফত করকে আপস মে ভি ফিতনা ও ফাসাদ
এক উম্মতে পরিণত হওয়ার পরিবর্তে নিজেদের মধ্যে ফিতনা ফিসাদ হচ্ছে আর হত্যা খুন বিবাদে জড়িয়ে পড়ছে, আর বিশ্বের অন্যান্য জাতির উপর নিজেদের ভুল প্রভাব তারা দেখাচ্ছে
মুসলমান,
এর ফলে অমুসলমান শক্তিগুলো মুসলমানদের এই দুর্বলতা দেখে তারা দুর্বলতার সুযোগ নিচ্ছে, ইসলামের উপর তারা আক্রমণ করছে, ইসলামকে ফিতনা ফাসাদ এবং সন্ত্রাস বা উগ্রতার ধর্ম আখ্যা দিচ্ছে। অমুসলমান এবং যারা ধর্ম থেকে সরে গেছে তাদেরকে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা এবং সন্ধি এবং মীমাংসাকারী আখ্যা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু একথা তারা প্রকাশ্যেও বলে না, খুলেও বলে না, বরং অত্যন্ত সাবধানতার সঙ্গে নিজেদের চেষ্টা প্রচেষ্টা তারা চালানোর চেষ্টা করে। একদিকে মুসলমানদের প্রতি সহানুভূতি, আর তাদের প্রতি শান্তি এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখা দাবি করে, মুসলমান দেশগুলো হতে ফিতনা ফাসাদ দূরীভূত করার জন্য নিজেদের সেবা তারা উপস্থাপন করতে চাচ্ছে। একদিকে তারা এই দাবি করে যে ইসলাম মন্দ ধর্ম নয়, ইসলাম ধর্ম মন্দ নয়, আর মুসলমানরাও মন্দ নয়, ইসলাম সন্ত্রাস এবং অন্যায়ের শিক্ষা দেয় না, জুলুমের শিক্ষা দেয় না, আর আমাদের সম্মিলিতভাবে বিশ্বের নৈরাজ্য, মুসলমান বিশ্বগুলিতে যেহেতু আজকাল নৈরাজ্য বেশি, তাই আমাদের সম্মিলিতভাবে এই নৈরাজ্য দূর করতে হবে। অপরদিকে তারা এই দাবিও করে ইসলাম এবং সন্ত্রাস এবং উগ্রতার মাঝে ওতপ্রোত সম্পর্ক রয়েছে। তারা একথাও বলে ইসলামের শিক্ষার ফলেই এই উগ্রতা ছড়িয়ে পড়ছে। একই সময়ে তারা দু ধরনের কথা বলছে, অথবা এক নেতাদের মুখ দিয়ে ভিন্ন কথা বলিয়ে বা অপর নেতাদের মুখ দিয়ে ভিন্ন কথা বলিয়ে ইসলাম বিরোধী শক্তিদেরও তারা আনন্দিত করতে চায়, আর মুসলমানদেরকেও তারা আনন্দিত করতে চায়, খুশি করতে চায়। আমরা তাদেরকে বলছি, ইসলামের শিক্ষার যতটা সম্পর্ক শান্তি এবং নিরাপত্তা এবং মীমাংসার ভিত্তি সৃষ্টিকারী সেই শিক্ষা যার মোকাবেলা অন্য কোন শিক্ষা করতে পারে না, অন্য কোন ধর্ম শিক্ষা করতে পারে না। মুসলমানদের বিরুদ্ধে যারা বলে তাদের সর্বদা এই কথাটি দৃষ্টিপটে রাখা উচিত, এমন কথা বলে যে নামধারী ইসলামী উগ্রপন্থী সংগঠনগুলোকে তারা আরো সুযোগ সৃষ্টি করে দেয়, ইন্ধন যুগিয়ে থাকে। কম জ্ঞান বা অবস্থা দেখে যারা বিচলিত, এই ধরনের বিচলিত মুসলমানদেরকে প্ররোচিত করার চেষ্টা তারা করে শান্তি প্রতিষ্ঠার জন্য। ধর্মের ওপর আপত্তি করলে কাজ হবে না, বরং ধর্মকে আলাদা রেখে অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিলে পরে এমন কাজ হবে। অন্যায়ের বিরুদ্ধে যদি আপনারা ব্যবস্থা নিয়ে নিজেদের ভূমিকা রাখেন তাহলেই আপনারা সফলতা লাভ করতে পারবেন। অতএব এরা যারা বড় বড় পরাশক্তি, যারা দেশের রাষ্ট্রসমূহের নেতা নেতৃবৃন্দ, তাদের এই প্রজ্ঞাপূর্ণ যে বিধান বা নীতি একে অবলম্বন করতে হবে। এতে কোনো সন্দেহ নেই যে পার্থিব লোকরা ধর্মের চোখ রাখে না, আধ্যাত্মিক তাদের চোখ নেই, তাই তারা জাগতিক চোখ দিয়ে এই সবকিছু যাচাই করে থাকে। আর বাহ্যত শান্তি প্রতিষ্ঠার জন্য তাদের যে চেষ্টা প্রচেষ্টা এগুলোই নৈরাজ্যের কারণ হয়ে থাকে, নৈরাজ্য সৃষ্টির কারণ হয়ে থাকে। তাই বড় বড় শক্তিগুলো নিজেদের শক্তির উপরে ভিত্তি করে চলবেন না। যদি আপনারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চান সত্যিকার অর্থেই, তাহলে এই পার্থিব শক্তিগুলোকে নিজেদের আচার আচরণে পরিবর্তন আনতে হবে। নতুবা স্মরণ রাখবেন, গোটা বিশ্ব বিশৃঙ্খলা এবং যুদ্ধের করাল গ্রাসে নিপতিত হবে, যেভাবে অনুরূপভাবে মুসলমানদেরও খোদাতলার আহ্বান শুনতে হবে। তারা নিজেদের নামধারী ওলামা, লিডার এবং সংগঠনদের নামে খোদাতলা কর্তৃক প্রবর্তিত যে শিক্ষা, সেই খোদাতলার যে শিক্ষা আছে সেই শিক্ষার আলোকে তাদের যাচাই করে দেখতে হবে। আমাদের দেখতে হবে যে ইসলামের সুন্দর শিক্ষা কি, এটি দেখা উচিত যে আল্লাহ আপনাদের কাছে কি চান। আল্লাহ তাআলা চান তার পক্ষ থেকে প্রেরিতের প্রতি আপনারা দৃষ্টি দিন। যখন এমনটি করা হবে তখন পারস্পরিক বিভেদ দূর হয়ে যাবে, ভালোবাসা, প্রেম, প্রীতি এবং সুবিচার প্রতিষ্ঠা লাভ করবে, মুসলিম উম্মত এক উম্মতে পরিণত হবে। আর এর ফলে অমুসলমান শক্তিদের হাত থেকে, যারা তাদের দাসত্বে যারা পরিণত হয়েছে, তাদের কাছ থেকে স্বাধীনতা লাভ করবে। সর্বদা স্মরণ রাখা উচিত পাশ্চাত্যের যে পার্থিব শিক্ষা বা ব্যবস্থাপনা বা নিয়ম, এগুলো পার্থিব শান্তির নিশ্চয়তা দিতে পারে না এবং দেওয়া সম্ভব নয়। পৃথিবীর শান্তি এবং নিরাপত্তার জামানত হচ্ছে ইসলামী শিক্ষা মালা, যা ইসলামের পূর্বে কোন ধর্ম উপস্থাপন করেনি, আর কোন বর্তমান যুগের কোন দর্শন বা কোন ব্যবস্থাপনা বা কোন নিয়ম উপস্থাপন করেছে। ইসলামের অনিন্দ্য সুন্দর শিক্ষা হচ্ছে যা শান্তি, নিরাপত্তা এবং ভালোবাসার নিশ্চয়তা প্রদান করে। অতএব আজ এর পরিবর্তে অমুসলমান শক্তি আমাদেরকে শান্তি এবং নিরাপত্তার পথ দেখাবে, এর পরিবর্তে আমাদেরকে তাদের সত্যিকার শান্তি এবং সুবিচারের পথ ইসলামের আলোকে দেখানোর প্রয়োজন। আর এই শিক্ষা এই ছোট্ট একটি আয়াতে আমাদের উজ্জ্বলভাবে ফুটিয়ে তুলেছে যা আমি তেলাওয়াত করেছি। অতএব প্রত্যেক মুসলমানকে, প্রত্যেক মুসলমানের এই কথার প্রতি অভিনিবেশ করা উচিত, পরিধান করা উচিত, শুধু প্রতিরক্ষা করার পরিবর্তে এই উজ্জ্বল শিক্ষাকে একটি চ্যালেঞ্জ নিয়ে বিশ্বের সামনে উপস্থাপন করা উচিত। আজ আমি এর আলোকে কিছু কথা বলবো, যে শিক্ষা আজ থেকে 1400 বছর পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার খোলাফায়ে রাশিদিন এবং কিছু নিঃস্বার্থ এবং উম্মতের প্রতি যারা ভালোবাসা রাখেন সেসব নেতৃবৃন্দ নিজ নিজ যুগে একে অবলম্বন করেছেন, একে প্রচলিত করেছেন এবং এক সুন্দর সমাজ প্রতিষ্ঠা করে গেছেন। এই সত্য থেকেও আমি এই সত্যকে আমি অস্বীকার করছি না। পরবর্তী বিভিন্ন যে রাষ্ট্র তাদের যে জবরদস্তিমূলক আচরণ এবং ইসলামী নেতৃবৃন্দ এবং ওলামাদের ব্যক্তি স্বার্থ এই অনিন্দ্য সুন্দর শিক্ষার উপরে আবরণ ফেলে দিয়েছে। কিন্তু যেমনটি আমি বলেছি, আল্লাহ তাআলা প্রত্যেক নৈরাজ্যের যুগে মুসলমানদের পথ নির্দেশনার জন্য নিজের নবী এবং মনোনীত ব্যক্তিকে প্রেরণ করেছেন।
তিনি হযরত মসীহ মওউদকে পাঠিয়েছেন, যিনি আমাদেরকে স্পষ্ট রূপে এই সুন্দর শিক্ষার সৌন্দর্য সম্পর্কে অবহিত করেছেন, পরিচিত করেছেন আমাদেরকে। তার সাথে তিনি আলাইহিস সালাম ঘোষণা করেছেন, আমার পৃথিবীতে আসার দুটো উদ্দেশ্য, একটি হলো বান্দার খোদার সাথে মেলন সাক্ষাৎ, আর অপরটি হলো আল্লাহর অধিকার প্রদানের প্রতি মনোযোগ আকর্ষণ করা। দ্বিতীয়ত, বান্দাদের অধিকার প্রদানের বিষয়টি নিশ্চিত করা। ইসলাম আমাদেরকে এই দুটো অধিকার, এই দুটো প্রাপ্য প্রদানের প্রতি মনোযোগী করে, মনোযোগ আকর্ষণ করে। কোরআনি শিক্ষার আলোকে আমাদেরকে এই বিষয়টা বুঝতে হবে এবং দেখতে হবে। আমি যেভাবে বলেছি, এই আয়াতের আলোকে আমরা দেখি যে এই সমস্ত অধিকার প্রদানের ক্ষেত্রে উন্নত মান কিভাবে প্রতিষ্ঠিত হতে পারে, আর পৃথিবীতে কিভাবে ন্যায় বিচার, ইনসাফ এবং ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠিত হতে পারে, কিভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় আদর্শের মাধ্যমে সেটি ব্যবহারিকভাবে দেখিয়েছেন আমাদের সামনে। এই যুগেও আমরা দেখি যে খোদার প্রেরিত এই মহাপুরুষ কত সুন্দরভাবে উভয় প্রকার অধিকার প্রদানের জন্য এই আয়াত থেকে পথের দিশা নিয়েছেন। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন, কোরআন শরীফের বড় নির্দেশ দুটোই, একটি হলো আল্লাহ তাআলার একত্ববাদ, আল্লাহর ভালোবাসা, আল্লাহর খোদা প্রেম, দ্বিতীয়ত নিজের ভাই এবং মানব জাতির প্রতি সহানুভূতি প্রদর্শন। আর এই দুটোকে তিনি তিন ভাগে বিভক্ত করেছেন। কোরআনের আয়াতের রেফারেন্সে কথা বলছেন, 91 নম্বর আয়াতের সূরা নাহলের তিনি বলছেন, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাঈ যিল কুরবা। প্রধানত এই আয়াতের অর্থ হল, তোমরা তোমাদের স্রষ্টার সাথে তার আনুগত্যের ক্ষেত্রে আদলের রীতি অনুসরণ করো, ন্যায়পরায়ণ হও, এক্ষেত্রে জালেম হইও না। তো যেভাবে সত্যিকার অর্থে তিনি ব্যতীত কেউ ইবাদতের যোগ্য নয়, কেউ কেউ ভালোবাসা পাওয়ার যোগ্য নয়, সত্যিকার অর্থে কেউ তাওয়াক্কুলের যোগ্য নয়, কেননা খালেক বা স্রষ্টা হিসাবে, কাইয়ুম হিসাবে, আর লালন পালন বা রব হওয়ার দিক থেকে সমস্ত লালন পালন তিনি করেছেন। তিনি আমাদেরকে জীবন দেন, তিনি আমাদেরকে প্রতিষ্ঠিত রাখেন, তিনি আমাদের প্রতিপালনের বিধান এবং ব্যবস্থা করেন, তাই এই ইবাদতের যোগ্য কেবল তিনি। অনুরূপভাবে তোমরা তার সাথে কাউকে তার ইবাদতে, তার ভালোবাসায় এবং দাসত্বের দাসত্ব করার ক্ষেত্রে কাউকে তার শরীক করবে না, যদি এতটা করতে পারো। এটিকে বলা হবে আদল, ন্যায়পরায়ণতা, যা তোমাদের জন্য আবশ্যক ছিল। কিন্তু এর বেশি যদি করতে চাও, এর উপর যদি উন্নতি করতে চাও, তাহলে সেটিকে বলা হবে এহসান, অর্থাৎ তার শ্রেষ্ঠত্বের এমনভাবে বিশ্বাস করা এবং তার তার এবাদতে এতটা শিষ্ট হওয়া, এতটা উন্নতি করো, তার ভালোবাসা এমন ভাবে বেলেন হয়ে যাও যেন তোমরা তার মাহাত্ম্য এবং তার প্রতাপ এবং তার অম্লান সৌন্দর্যকে দেখেছ। এরপরের স্তর হলো ইতা এদিল কোরবার স্তর, তার অর্থ হলো তোমরা তার যে ইবাদত করবে, তাকে যে ভালোবাসবে এবং তার যে আনুগত্য করবে, এইসব আনুগত্য এবং তাতে যেন কোনো প্রকার কৃত্রিমতা না থাকে এবং আন্তরিক ভালোবাসার সাথে তার সাথে সম্পর্ক স্থাপন করো, যেভাবে নিজেদের পিতা পিতামহকে তোমরা স্মরণ করো, আর তার প্রতি তোমাদের ভালোবাসা এমন পর্যায়ে হওয়া উচিত যেভাবে একে শিশু তার প্রিয় মাকে ভালোবাসে। আর মানব জাতির সাথে সম্পর্কযুক্ত যে সহানুভূতি, সেই দৃষ্টিকোণ থেকে এই আয়াতের অর্থ হবে তোমার তোমার ভাইদের এবং মানব জাতির প্রতি ন্যায় বিচার করো, আদল করো এবং তাদের তোমাদের যে অধিকার তার চেয়ে বেশি নেয়ার চেষ্টা করো না। আর ইনসাফ এবং ন্যায় পরায়ণতার উপর প্রতিষ্ঠিত হও। যদি এর উপর উন্নতি করতে চাও তারপরে তাহলে পরের স্তর বলা হয় এহসান। এহসানের অর্থ হলো ভাই যখন অন্যায় করে তার মোকাবেলায় তুমি সাথে ন্যায়পূর্ণ ব্যবহার করো, তার কষ্টের সে যে কষ্ট দেয় সেই কষ্টের উত্তরে তুমি তার আরামের ব্যবস্থা করো, আর অনুগ্রহ এবং এহসানকারী হিসাবে তাকে সাহায্য করো। এরপর স্তর হলো ইতায়েল কোরবার স্তর, আর তা হলো ভাইয়ের সাথে যতটা নেক ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে বা মানব জাতির যে যত মানব জাতির যতটা কল্যাণ সাধন করবে এর এর বিনিময়ে কোনো কোনো স্বার্থ ছাড়া যেন এগুলো হয়, তার মানব জাতির সাথে যদি নেক ব্যবহার করো কোনো স্বার্থ যেন না থাকে এর পেছনে, যদি স্বার্থের ঊর্ধ্বে গিয়ে খেদমত করো এটিকে বলা হবে এহসান। কোনো যেভাবে যেভাবে আত্মীয়তার বশবর্তী হয়ে এক আত্মীয় অন্য আত্মীয়ের সাথে, এক নিকট আত্মীয় অন্য নিকট আত্মীয়ের সাথে যেভাবে ব্যবহার করে সেভাবে ব্যবহার করে, এটি নৈতিক উন্নতির পরম পরাকাষ্ঠা। সৃষ্টির সহানুভূতি এবং সর্বদা ক্ষেত্রে কোনো লক্ষ্য কোনো উদ্দেশ্য কোনো স্বার্থ যেন না থাকে, বরং ভ্রাতৃত্ববোধ এবং নৈকট্যের বা আত্মীয়তার যে জোশ থাকে সেই প্রেরণা যেন এখানে কাজ করে, যা কোনো কৃত্রিমতা ছাড়াই কোনো স্বার্থ ছাড়াই কোনো প্রকার কৃতজ্ঞতার আশা বা কোনো দোয়ার আশা বা অন্য কোনো পুরস্কারের আশা ছাড়াই প্রকৃতিগত সহানুভূতি নিয়ে সেই নেকি করা উচিত। সুতরাং এই উভয় প্রকার অধিকার প্রদানের উপলব্ধি এবং সচেতনতা যতদিন সৃষ্টি না হবে মানুষের ন্যায় বিচার এবং ইনসাফ দাবি শুধু দাবি থেকে যায়, জাগতিক আইন আদলের পরে আদলের বেশি কিছু ভাবতেও পারে না, তারা মনে করে আদল বা ন্যায় বিচার করলেই পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যাবে, আমাদের যা পাওয়ার ছিল আমরা পেয়ে গেছি। কিন্তু ইনসাফ ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়েও তারা বেইনসাফই করে, যেখানে স্বার্থ থাকে তারা আদল মানে প্রতিষ্ঠার যে দাবি সেগুলো কেউ ভুলে যায়, জলাঞ্জলি দেয়। এটি ধনী উন্নত বিশ্বেও দেখা যায় এবং উন্নত বিশ্বেও, আর এরা সর্বোচ্চ যা সর্বোচ্চ যদি এর বেশি কিছু করে তাহলে কিছুটা অনুগ্রহ করার চেষ্টা প্রদর্শন করে, কিন্তু এহসান করা তাদের জন্য আবশ্যক নয়। এই কারণে এহসান এই অনুগ্রহ করার পর যার অনুগ্রহ করা হয় অনুগ্রহ করার পর আবার খোটাও দেয়। সচরাচর পৃথিবীতে আমরা এটি দেখি কাউকে তার অধিকারের চেয়ে বেশি সহানুভূতি বশত কিছুটা বেশি দেওয়ার চেষ্টা করা হলো, এর উপর আবার কিছু এর জন্য অনেক শর্ত আরোপ করা হয়। ধনী দেশের আচার আচরণ এবং আচার ব্যবহারে এটি আমরা লক্ষ্য করি, দরিদ্র দেশকে যখন সাহায্য করা হয় কিছু শর্ত থাকে, শর্ত আরোপ করে, কিন্তু ইসলামী শিক্ষা বলে যে এমন সাহায্য যার পর খোটা দেওয়ার ধারা শুরু হয়ে যায়, কষ্ট দেওয়া যাওয়ার উদ্দেশ্য এমন কাজ নেক কর্ম নয়। কোরআন বলে লা তুবতালু সাদাকাতুকুম বিল মান্নি ওয়াল আদা, লা তুবতালু সাদাকাতুকুম বিল মান্নি ওয়াল আদা। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এই আয়াতের ব্যাখ্যা যেভাবে করেছেন তা হলো, হে এহসান এবং অনুগ্রহকারী, তোমাদের সাদকা খায়রাত বা আর্থিক কুরবানিকে যার ভিত্তি নিষ্ঠার উপর হওয়া উচিত, সত্যের উপর হওয়া উচিত, এহসানের কথা স্মরণ করি এবং দুঃখ দিয়ে এগুলো ধ্বংস করো না। সুতরাং যদি নিষ্ঠা এবং আন্তরিকতা না থাকে সাদকা দেওয়ার সময় বা যে সাহায্য করা হয় দরিদ্রের লালনের নামে, সেটি সাহায্য গণ্য হবে না, সেটি সাদকা খায়রাত গণ্য হবে না। আর পৃথিবীতে ইতায়েজেল করবে বা আত্মীয়ের মতো কাউকে সাহায্য করার ধারণা তো নেই কোনো অর্থে। সুতরাং জাগতিক আইন বা নিয়মে সর্বোচ্চ যা আইনে আমরা দেখি তা হলো আদল, অর্থাৎ ন্যায় ব্যবহার করা, তাও শুধু বলি সর্বস্ব। বিভিন্ন ব্যাখ্যা করে তারা এই ন্যায় প্রতিষ্ঠাকেও, ন্যায় করাকেও ধ্বংস করে দেয়। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তোমাদেরকে ন্যায় প্রতিষ্ঠা এবং এহসান করা আর আত্মীয় সুলভ দানশীলতার নির্দেশ দেন। তোমাদের ন্যায় প্রতিষ্ঠা এবং আর ইনসাফ করার ন্যায় প্রতিষ্ঠার দাবিগুলো তোমাদের সামনে রাখা উচিত। তোমাদের এহসান বা অনুগ্রহের পিছনে কোনো কৃত্রিমতা বা কোনো কষ্ট দেয়া দুর্ভিসন্ধি যেন না থাকে। আর এই এই দুটোকে আবার সবকিছু মনে করো না, বরং ইতায়েজিল কুরবার বিষয়টি সামনে রাখবে। আত্মীয় সুলভ ব্যবহার, অন্যের সাথে ব্যবহারের ক্ষেত্রে আত্মীয়কে যেভাবে সাহায্য করো সেরকম নিঃস্বার্থ মনোবৃত্তি থাকা চাই। অন্যের বেদনাকে নিজের বেদনা হিসাবে নাও। এই অবস্থাই মানুষকে মোমেনের পর্যায়ে পৌঁছায়। দেখুন, খোদার নির্দেশ, খোদার আইন, খোদার প্রবর্তিত আইনের সৌন্দর্য দেখুন, যতক্ষণ পর্যন্ত নিঃস্বার্থভাবে ন্যায় প্রতিষ্ঠা, স্থান এবং ভালোবাসার প্রদর্শন না করে সত্যিকার শান্তি এবং নিরাপত্তার কোনো নিশ্চয়তা তোমরা দিতে পারবে না। এটি সেই শিক্ষা যা মানুষকে মানুষের অধিকার প্রদানের উন্নত মানে উপনীত করে। আল্লাহর সৃষ্টির সাথে স্নেহশীল হওয়ার ক্ষেত্রে, শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষেত্রে জাগতিক আইন তো দূরের কথা, পৃথিবীর অন্য কোনো ধর্মও এই পর্যায়ের শিক্ষা উপস্থাপন করতে পারবে না। মানবাধিকার এবং শান্তি এবং নিরাপত্তার নিশ্চয়তার ক্ষেত্রে ইসলামী শিক্ষাই এত উন্নত মানে উপনীত রয়েছে। যদি কোনো মুসলমান হওয়ার দাবিদার এই শিক্ষা বহির্ভূত কোনো কাজ করে বা কোনো মুসলমান সরকার বা ইসলামের নামে প্রতিষ্ঠিত নাম সর্বস্ব বিভিন্ন দল এই শিক্ষা থেকে বিচ্যুত হয়ে যদি কোনো অপকর্ম করে বা ধর্মীয় উগ্রতা বা জুলম করে, অন্যায় করে, তাহলে তারা কোরআনের শিক্ষার পরিপন্থী কাজ করছে। ইসলাম সকল স্তরে, সকল শ্রেণীর জন্য, সকল ক্ষেত্রে এই নির্দেশগুলো মেনে চলার নির্দেশ দিয়েছে সে মান্যকারীদের। এগুলো ইসলামের নামে কারো কোনো অপকর্ম এ কথার প্রমাণ নয় যে ইসলামী শিক্ষা তাকে ভ্রান্ত কাজের লাইসেন্স দিচ্ছে বা অনুমতি দিচ্ছে। ইসলামের বিরুদ্ধে যারা আপত্তি করে, যারা সব ন্যায় বিচার এবং শান্তি ভ্রান্তির পতাকাবাহী মনে করে, তাদের ইনসাফের ভিত্তিতে বিবৃতি দেওয়া উচিত। এই বিবৃতি এখানকার নেতারা এবং বিভিন্ন রাজনীতিবিদরা বিবৃতি দিয়ে থাকে যে আমরা একথা অস্বীকার করতে পারি না যে ইসলামী শিক্ষা এবং ইসলাম কিন্তু, অর্থাৎ ইসলাম সন্ত্রাসের শিক্ষা দেয় না, কিন্তু কিছুটা সম্পর্ক তো আছেই। হুজুর বলছেন এটি তাদের জ্ঞানের স্বল্পতা ভাব, এরা অন্যায় বশত এমন বিবৃতি দিয়ে থাকে। এরা নিজেদের কাজের কর্মের প্রতি দৃষ্টি রাখে না, আর শান্তি প্রতিষ্ঠার নামে ইনসাফকে সম্পূর্ণভাবে পদদলিত করছে। আর কিভাবে যারা জুলুম এবং অন্যায় করছে এ সম্পর্কে আমার মতামত প্রকাশের কোনো প্রয়োজন নেই। তাদের নিজেদের বিভিন্ন লেখক তাদের ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠার যে প্রকৃত চিত্র তা পৃথিবীর সামনে প্রকাশ করে। ওয়েস লিবিয়ান লেগেসি নামে একটা প্রবন্ধ লিখেছেন তাদের এক ব্যক্তি, এক কলামিস্ট। ন্যাটো লিবিয়ায় হস্তক্ষেপ করেছে, এর ফলাফল শুধু এটি প্রকাশ পেয়েছে যে সেই দেশ ধ্বংস হয়েছে। এখন ন্যাটোর ক্যাম্পেইন একটি সচল দেশকে বহুধা বিভক্ত দেশে পরিণত করেছে এবং গোত্র গোত্র গোত্রে তাদেরকে টুকরো টুকরো করে দিয়েছে। যেখানে দায়েশ এখন রাজত্ব করছে, লিবিয়ায় ন্যাটোর আগমনের পূর্বে সেখানে কোন সন্ত্রাসী ক্যাম্প ট্রেনিং ক্যাম্প ছিল না। পাশ্চাত্যের উদ্দেশ্য সেখানে কোন গণতান্ত্রিক পরিবর্তন আনা ছিল না। তারা তো এটি হলো শান্তি এবং ইনসাফের নামে অত্যাচারের একটা চিত্র। অনেক লেখক ইরাকের যুদ্ধ যে অন্যায় ছিল, অন্যায় যুদ্ধ ছিল সে সম্পর্কে লিখেছে, বিভিন্ন অন্যায় সম্পর্কে অনেকেই অনেক কিছু লিখেছে। ইসলামী শিক্ষা দেখুন যার সম্পর্কে এরা আপত্তি করে, সবচেয়ে ন্যূনতম নেকি ইসলাম যেটিকে আখ্যা দেয় সেটিকে বলা সেটিকে আদল আখ্যা দিয়েছে, এটি সবচেয়ে বড় নেকি নয়, বরং ইসলাম বলে যেটি সবচেয়ে ছোট পর্যায়ের নেকি। আর এরা ইনসাফের বুলি আউরিয়ে সেটিকে সবচেয়ে বড় নেকি আখ্যা দেয়। এর উপরে যদি প্রতিষ্ঠিত থাকতো তাহলে হয়তো বলা যেতে পারতো যারা দুনিয়াদার এদের জন্য এটি সর্বোচ্চ নেকি, কিন্তু যেখানে নিজেদের স্বার্থের প্রশ্ন আসে, আমি যেভাবে পূর্বেই বলেছি, তাদের ইনসাফ বা সুবিচারের মানদণ্ডই পরিবর্তন হয়ে যায়।
ইসলাম এই জন্য একটি সুন্দর মাপকাঠি নির্ণয় করেছে, মানদণ্ড নির্ণয় করে। ন্যায় বিচার কিভাবে প্রতিষ্ঠা করতে হবে, এর মান কিরূপ হওয়া উচিত বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি সুহাদা কুনা কাওয়ামিনা লিল্লাহি সুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তাআদিলু ইদলু হুয়া আকরাবু লিত্তাকওয়া واتقوا الله ان الله خبير بما تعملون হে যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহর উদ্দেশ্যে ন্যায়ের পক্ষে সাক্ষী হিসেবে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হও, আর কোন জাতির শত্রুতা তোমাদের যেন কখনো অবিচার করতে প্ররোচিত না করে। তোমরা সদা ন্যায় বিচার করো, এই কাজটি তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী, আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। নিশ্চয়ই তোমরা যা করো সে সম্বন্ধে আল্লাহ পুরোপুরি অবহিত। অতএব এটি হচ্ছে ইসলামের অনিন্দ্য সুন্দর শিক্ষা। শত্রুতার ক্ষেত্রেও কোন অন্যায় অজুহাত সন্ধান করা উচিত নেই। কোরআন বলে যে সঠিক পথে যদি কোনো কাজ করতে হবে এবং লাগাতার করতে হবে, স্থায়ীভাবে করতে হবে। যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাও, সত্যিকার অর্থেই করতে চাও, তাহলে অনবরত এবং লাগাতার এটি করতে হবে, স্থায়ীভাবে করতে হবে, লেগে থাকতে হবে এই কাজের জন্য। সদা মনে রাখবে যে আল্লাহ তাআলার যে নির্দেশাবলী এতে দৃষ্টিপটে রেখে কাজ করতে হবে। একজন মোমেন বা একজন বিশ্বাসীকে আল্লাহ তাআলার আদেশ নিষিদের গভীরে গিয়ে ন্যায় বিচারের যে দাবি আছে তা পূর্ণ করতে হবে। একজন মোমেনকে সর্বদা মনে রাখতে হবে এবং সন্ধান করতে হবে যে আল্লাহ আমাদের কি নির্দেশ দেন। যখন মানুষের মাঝে এমন অবস্থা সৃষ্টি হবে তখনই তোমরা সত্যিকার মুসলমান বিবেচিত হবে। ইনসাফ সম্পর্কে আল্লাহ তাআলার এই যে নির্দেশ, সর্বদা দৃষ্টিতে রাখো যে কোন জাতির শত্রুতা যেন তোমাদেরকে ন্যায় বিচার করতে বাধা না দেয়। যখন শত্রুদের সঙ্গেও ন্যায় বিচার এবং সুবিচার সুলভ আচরণ করার নির্দেশ আল্লাহ তাআলা মুসলমানদের দেন, তাহলে আরো নেকিরও উপদেশ আল্লাহ তাআলা দেন, নেকি করারও নির্দেশ দেন। যখন এই কলামিস্ট বা প্রবন্ধকার তার কলামে লিখেছে যে লিবিয়ার যে যুদ্ধ বা গাদ্দাফিকে সরিয়ে দেওয়ার এই যে অভিযান ছিল, এটি মানুষের স্বার্থপরদের অভিযান ছাড়া কিছু ছিল না। আমি একটা শব্দ ধরতে পারিনি। পবিত্র কোরআন বলে যার উপর তারা আপত্তি করেছে, যে কোরআনের শিক্ষা উগ্রতা বা সন্ত্রাসের শিক্ষা দেয়, কোরআন কি বলে? কোরআন বলে অন্যের ধন সম্পদের উপর লোভাতুর দৃষ্টি তোমরা দিবে না। আমি এ কথা যখন আমেরিকাতে রাজনীতিবিদদের সামনে উপস্থাপন করি, তখন একজন আফ্রো আমেরিকান রাজনীতিবিদ আমার কাছে আসেন এবং বলেন, তুমি যে কথা বলেছ অন্যের সন্তান সম্পদের উপরে লোভাতুর দৃষ্টি দিবে না এবং তাদের সম্পদ দিয়ে অন্যায় ভাবে লাভবান হওয়ার চেষ্টা করবে না, এটি একদম সত্য এবং বাস্তব কথা, আমাদের এখানে এ কথার অনেক প্রয়োজন রয়েছে। এই হচ্ছে তাদের নিজেদের অবস্থা, ইসলামের উপর কিভাবে তারা আপত্তি করতে পারে। এখন তাদের একজন লেখক, যে আমি একজনের উল্লেখ করেছি, তারা লিখতে আরম্ভ করেছে, অনেক উদ্ধৃতি আমার কাছে আছে যাতে তারা লিখেছে যে মুসলমানদের কতক উগ্রপন্থী সংগঠন আমাদের ইরাকের যুদ্ধ এবং এসব দেশে অবিচারের যে পলিসি, অবিচার সুলভ যে পলিসি, এর কারণে হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান দুটি শহরে যখন আণবিক বোমা নিক্ষেপ করেছিল, নিরপরাধ নাগরিকদের হত্যা করেছিল নির্দয়ভাবে, এটি কোন ধরনের ন্যায় বিচার ছিল? এটি কিরূপ ন্যায় বিচার ছিল? কোন মানুষের প্রতি কোন সহানুভূতি ছিল এটি, যে তখন দেখা গেছে বা তখন প্রকাশ পেয়েছে, বা এটি কোন সময় যে সেই একই ধরনের কাজ করার দিকে মানুষকে প্ররোচিত করা হচ্ছে? আজ এ কথা বলতে পারে যে তারা যে সে সময় ভুল হয়েছে, এমনটি হওয়া উচিত ছিল না, কিন্তু আজও তাদের নিজেদের এই কাজের ব্যাপারে কোনো লজ্জা নেই। ক্লিফটন ট্রুম্যান, যিনি প্রেসিডেন্ট ট্রুম্যানের নাতি, সে তার এক সাক্ষাৎকারে বলেছে, অ্যাটম বোম বা আণবিক বোমা সম্পর্কে সে বলে এটি অনেক বড় একটি বিষয় জিনিস ছিল। তার নানা সম্পর্কে সে বলে যে তিনি যুদ্ধ বন্ধ করে দিয়েছেন, তিনি উভয় পক্ষের মানুষের প্রাণ রক্ষা করেছে, আর আমার নানা তার সিদ্ধান্তের পক্ষে এই কারণে দেখিয়েছেন। তিনি বলেন যে আমার মনে হয় না যে আমেরিকার কখনো জাপানের কাছে ক্ষমা চাওয়া উচিত। এরপর আরেকজন প্রবন্ধকারক, কলাম লেখক, 9 আগস্ট টেলিগ্রাফ পত্রিকায় লিখেছে, নাগাসা এবং হিরোশিমায় যে আণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল এটি বৈধ ছিল, এই হচ্ছে তাদের অবস্থা, এই হচ্ছে তাদের চিন্তা ভাবনা। যুদ্ধ সেনাবাহিনীর মাঝে হয়, আর হত্যা করা হচ্ছে নিরাপরাধ শিশু বৃদ্ধ নারী, এ হচ্ছে ইনসাফ বা ন্যায় বিচার, যে জন্য তারা বিভিন্ন কারণ সন্ধান করে। যদি এমনটি না হতো তাহলে এমনটি করা হতো? যদি কোনো মুসলমান দল ভুল কাজ করে, তাহলে একে ইসলামের শিক্ষার সাথে যুক্ত করার চেষ্টা করা হয়। ইসলামের শিক্ষা এমন যা প্রত্যেক শ্রেণীতে আদল, ইনসাফ এবং ইতায়েজিল কুরবা, নিকট আত্মীয় সুলভ আচরণের শিক্ষা দেয়, জুলুম এবং বর্বরতার শিক্ষাকে রহিত করে। ইসলাম বলে ন্যায় বিচার করো। এই কোরআনের শিক্ষার উপরে সবচেয়ে বেশি আমল করার আর আমল করতে আমরা দেখতে পাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনচরিতে। যে ব্যক্তি মুসলমান নয়, যদি কোনো ইহুদি হয়, যখন তার কাছে আসে আর মুসলমানদের বিরুদ্ধে বিচার চাইতে আসে আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে অভিযোগ করে, মহানবী উভয় পক্ষের কথা শুনে ইহুদির পক্ষে আর মুসলমানদের বিরুদ্ধে সিদ্ধান্ত প্রদান করেন। আজকাল ব্যক্তিগতভাবেও আর রাষ্ট্রীয় পর্যায়ে আমরা দেখি ঋণ গ্রহণ করা হয়, কিন্তু ফিরিয়ে দেওয়ার সময় বিভিন্ন অজুহাত সন্ধান করা হয়, অজুহাত দেখানো হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে যা আমরা দেখতে পাই, আর তার আদর্শ হচ্ছে সত্যিকার ইসলামী শিক্ষা, আর তা হল তিনি ঋণ গ্রহীতাকে সময় সময় নির্ধারিত সময়ের পূর্বেই ঋণ ফিরিয়ে দেননি, বরং এহসান করত তাকে কিছু অধিকও দান করেছেন, অনুগ্রহ বশত তাকে কিছু বেশিও দান করে। এ ব্যাপারে কথা হচ্ছিল যুদ্ধ বন্দীদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, মা কানা লিন্নবিয়ে আইয়াকুনা ইয়াহু উদ আসরা।
কোন নবী রক্তক্ষয়ী যুদ্ধ ছাড়া কাউকে যুদ্ধবন্দী করা নবীকে সাজে না। সেই যুগের রীতি ছিল শত্রুপক্ষের শত্রু গোত্রের মানুষকে যুদ্ধবন্দী বানানো হতো, ইসলামে এর বিরুদ্ধে আওয়াজ ইসলাম উত্তোলন করে, এটি ইনসাফ পরিপন্থী কাজ। যারা রীতিমতো যুদ্ধের জন্য আসে শুধু তাদেরকে বন্দি করা যায়, যারা যুদ্ধে আসে তাদের বন্দি করা যায় না। আজকে ইসলামের নামে নামধারী কোন রাষ্ট্র যদি এমন করে, এটি ইসলামের শিক্ষা পরিপন্থী কাজ করে, এটি বৈধ নয়। এরপর ইসলাম যারা যুদ্ধবন্দী তাদের সম্পর্কে বলে ফাইম্মা মান্নাম বাদু ওয়াইম্মা ফিদান। যুদ্ধবন্দীদের সাথে কি ব্যবহার করতে হবে বলা হয়েছে, হয়তো অনুগ্রহ করে তাদের ছেড়ে দাও, মুক্তি দাও, বা ফিদিয়া বা মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দাও। সে যুগে যুদ্ধ হতো সকলেই যুদ্ধ সাজ সরঞ্জাম, বা বন্দী হলে তারা মুক্তি পাওয়ার বা মুক্ত হওয়ার নিজেরাই চেষ্টা করতো, বা তার বংশ আত্মীয় স্বজন মুক্ত করার ব্যবস্থা নিত। সেই পরিস্থিতিতেও কতক আত্মীয় স্বজনের হৃদয়ে ক্ষোভ সৃষ্টি হতো, বা সম্পত্তি জবরদখল করার লোভ সৃষ্টি হতো, বা তারা যারা বন্দী থাকে তাদেরকে বন্দী দশাতেই ছেড়ে পার ফেলে রাখার মন মানসিকতা ছিল হতো তাদের। কোরআন শরীফ বলছে যে কেউ যদি ফিরিয়ে দিতে না পারে তাহলে তাদের ক্ষেত্রে কি হবে, আল্লাহ যেন ইয়াবতাগুনাল কিতাবা, কিতাব আল্লাহি আল্লাযী আতাকুম ওয়াল্লাযীনা ইয়াবতাগুনাল কিতাবা মিম্মা মালাকাত আইমানুকুম ফাকাতিবুহুম ইন আলিমতুম ফীহিম খায়রান ওয়াআতুহুম মিম্মা আলাল্লাহি আল্লাযী আতাকুম। তোমাদের যুদ্ধবন্দীদের মধ্যে থেকে যাদেরকে অনুগ্রহ বশত মুক্তি দিতে পারো না, অর্থাৎ অনুগ্রহ প্রদর্শন করার সুযোগ থাকে না, আর তাদের জাতীয় মুক্তিপণ দিয়ে তাদেরকে মুক্ত করে না, যদি এমন বন্দী বলে যে আমাদেরকে মুক্ত করে দাও, আমরা আমাদের দক্ষতা বা কর্ম বা পেশার মাধ্যমে কাজ করে মুক্তিপণ আদায় করব, তাদের অবস্থা যদি এমন দেখো যে তারা স্বাধীন হয়ে আয় উপার্জন করতে পারবে, তাহলে তাদেরকে মুক্ত করে দাও, স্বাধীনতা দাও। বরং কোরআন এহসানের পরবর্তী পদক্ষেপ নিয়েছে যে এই প্রচেষ্টায় তুমি নিজেও, তার এই প্রচেষ্টায় নিজেও তুমি ভূমিকা রাখো, আর নিজের সম্পদ, নিজের সম্পদ থেকে মুসলমানরা মুসলমানদের জাতিগতভাবে তাদের অর্থনৈতিক সাহায্য করে তাদের মুক্ত করার ব্যবস্থা করা উচিত। আজকের ইনসাফ এবং ন্যায় বিচারের যারা বলি আওড়ায়, তারা এই মানে কখনো উপনীত হতে পারবে না, কাছেও যেতে পারবে না। কিছু মানবাধিকার সংগঠন অনেক সময় কাজ করার দাবি করে, কিন্তু যুদ্ধবন্দী তো দূরের কথা, রাজনৈতিক এবং ধর্মের নামে যাদেরকে বন্দী করা হয় তাদেরকেও তারা মুক্ত করতে পারে না। আমি যেভাবে পূর্বেও বলেছি যে মুসলমানরা ধর্মীয় শিক্ষা ভুলে গেছে, যদি এই ধর্মীয় শিক্ষা নিয়ে তারা চিন্তা করে ভাবে, তাহলে অনর্থক যাদেরকে বন্দী করা হয় বা ইসলামকে বদনাম করে তারা, এই এমন অপকর্ম তারা কখনো করত না। যাই হোক, ইসলামী শিক্ষার আলোচনা হচ্ছে। ইসলাম এতটুকু পর্যন্ত গিয়ে মানুষের স্বাধীনতার কথা বলছে, শত্রু জাতির এক ব্যক্তি যে ইসলামের শত্রুতার বশবর্তী হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছে, মুসলমানদের বিরুদ্ধে তরবারি হাতে নিচ্ছে বা নেয়, যুদ্ধে পরাজিত হওয়ার পর বা কোনোভাবে যদি সে যুদ্ধবন্দী হিসাবে মুসলমানের হাতে আসে, তাহলে ইসলাম বলে যে ও এহসান করো, অনুগ্রহ করো, আর এমন শত্রুকে মুক্ত করার একটা বিধান এবং ব্যবস্থা করো। আমি যেভাবে বলেছি জাপানে অ্যাটম বম বোমাবাড়ি করাকে আজকে বৈধ আখ্যা দেওয়া হচ্ছে, যার ফলে নিরীহ নাগরিকদের একটা বিরাট শ্রেণী ইন্তেকাল করেছে। সিঁড়িতে এক ব্যক্তি বসেছিল, ছবি দেখলে আপনারা দেখতে পাবেন, সেখানে সেই অবস্থায় সে থেকে যায়, তার খাল গোলে তার চামড়া ঝুলতে থাকে, তাৎক্ষণিক যত মৃত্যু হয়েছে, এরপরে তেজস্ক্রিয়তার কারণে অনেক দিন বা দীর্ঘদিন মানুষ মরতে থাকে, বিকলাঙ্গ শিশুর জন্ম হতে থাকে। আজকে জাপানের এই যুদ্ধ সম্পর্কে, পারমাণবিক বোমা সম্পর্কে যে আলোচনা করে, এই ধরনের কথা বলে এরা কি চায়? এটি বলে কি তারা যারা জুলুম করে তাদেরকে উৎসাহিত করছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যুদ্ধের ক্ষেত্রে যখন শত্রু আক্রমণ করে, যে আক্রমণ করে তাকে তার উপর নিয়ন্ত্রণ পাওয়ার পরও কোনোভাবে তার সাথে প্রতারণামূলক কোনো ব্যবহার করা যাবে না, কোনো বাচ্চাকে শিশুকে কোনো মহিলাকে মারা যাবে না, পাদ্রি এবং অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দকে হত্যা করা যাবে না, বৃদ্ধ শিশু এবং মহিলাদেরকে হত্যা করবে না, সবসময় শান্তি এবং এহসান বা অনুগ্রহকে প্রাধান্য দেবে। যখন শত্রু দেশে যাও, আক্রমণ করো, যুদ্ধের কারণে যদি বাধ্য হয়ে যেতে হয়, তারা দ্বিতীয় কোনো দেশ যদি তোমাদেরকে কষ্ট দেয় আক্রমণ করে, সেখানে ভয় এবং ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠা করবে না, আর সাধারণ মানুষের বিরুদ্ধে কঠোর হবে না। যুদ্ধ যোদ্ধাদের আনাগোনা এমন পথে হওয়া উচিত যার ফলে সাধারণ মানুষের কোনো কষ্ট না হয়, শত্রুর মুখে আঘাত করবে না, শত্রুকে ন্যূনতম ক্ষতি করার চেষ্টা করবে। যদি কোনো মুসলমান যুদ্ধবন্দীর বিরুদ্ধে অবৈধ কঠোর কোনো আচরণ করে তার বিরুদ্ধে, তাহলে তাৎক্ষণিকভাবে সে বন্দীকে মুক্ত করার ব্যবস্থা করতে হবে, বন্দীদের আরামের বা স্বাচ্ছন্দ্যের বিধান করতে হবে। কোনো যদি আত্মীয় বন্দী থাকে তাহলে তাদেরকে পৃথক করা যাবে না, একসাথে রাখা উচিত। কারো কাছে যদি কোনো বন্দী থাকে তাহলে তাকে তাই খাওয়ানো হচ্ছে যা সে নিজে খায়। এসব কি? এই কথাগুলো ইনসাফের অনেক পরের বিষয়, এগুলো সব এগুলো প্রত্যেকটি এহসান এবং অনুগ্রহ। কে আছে যে বন্দীদের সাথে এমন ব্যবহার করে? এই শিক্ষার পূর্বের কোনো ধর্মীয় শিক্ষাও মোকাবেলা করতে পারবে না। আর আজকে যারা মানবাধিকারের কথা বলে, মানবাধিকার সংক্রান্ত কোন আইন এমন উন্নত মানের শিক্ষার আদল এবং এসানে কখনো মোকাবেলা করতে পারবে না। আমি যে কথাগুলো বলেছি যে বন্দীদের সাথে এই করবে,
যুদ্ধ জারি রাখার জন্য, এগুলো যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য নয়, বরং যুদ্ধ বন্ধ করার জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে, এই শিক্ষা দেওয়া হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা সনদ প্রতিষ্ঠা করেন, তখন মদিনার নাগরিকদের সেই অধিকার দিয়েছেন যা মদিনায় বসবাসকারী মুসলমানদের ছিল। মুসলমানদের পক্ষ থেকে কোনো জুলুম করা হবে না, আর যদি তাদের উপর কোনো অন্যায় আচরণ করা হয়, অবিচার করা হয়, মুসলমানদের পক্ষ থেকে হোক বা অন্য কারো পক্ষ থেকে হোক না কেন, তাহলে সেই অন্যায়ের বিরুদ্ধে তাদের সহায়তা করা হবে, সাহায্য করা হবে, অনেকগুলো শর্তের মধ্যে হতে এই একটি শর্ত। ইহুদিরা চাইলে মদিনায় থাকতে পারে বা বাইরে চলে যাক, তাদেরকে শান্তির নিশ্চয়তা দেওয়া হচ্ছে। এ হচ্ছে ন্যায় বিচার, সুবিচার যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেছেন। যদি মুসলমান এই মান অর্জন করে আর নিজেদের অঙ্গীকার সমূহ তারা রক্ষা করে, তাহলে কখনো তারা লাঞ্ছনার মুখ দেখবে না। মুসলমানদের ইতিহাস বলে যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের অঙ্গীকার পূর্ণ করেছে ততদিন তারা উন্নতি করেছে। যেখানেই তারা অঙ্গীকার রক্ষা করা ছেড়ে দিয়েছে আর ন্যায় বিচার ছেড়ে দিয়েছে, সেখানেই তাদের লাঞ্ছনা শুরু হয়েছে। দেখুন, অঙ্গীকার পূর্ণ করার কি উন্নত উপমা রয়েছে, যখন রোমিদের রোমানদের আক্রমণের ফলে ইসলামী সৈন্যবাহিনী পিছু হটতে আরম্ভ করে, তখন মুসলমানরা সেখানে অমুসলমান লোকদের একথা বলে ফিরিয়ে দেয় যে এই ট্যাক্স, এই কর আমরা তোমাদের হেফাজত এবং তোমাদের দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা নেই, অথচ আমরা এখন তোমাদের নিরাপত্তা দিতে পারছি না, তাই আমরা এই ট্যাক্স গ্রহণের অধিকারও রাখি না। এলাকার লোকেরা এর উত্তর যা দিয়েছিল এবং যে প্রতিক্রিয়া তারা ব্যক্ত করেছিল তাও পৃথিবীর ইতিহাসের এক এক গুরুত্বপূর্ণ অধ্যায়, এক সোনালী অধ্যায় বলা যেতে পারে। হুজুর বলছেন স্বর্ণাক্ষরে লেখার মতো বিষয়ে তারা বলেছিল, আমরা নিজেদের বা স্বজাতির লোকদের অন্যায়ের শিকার হয়েছি, তোমরা এখানে এসে দখল করেছ এবং অঙ্গীকার পালন এবং উন্নত নৈতিক গুণ প্রতিষ্ঠার মতো গুণ আমাদের মধ্যে সৃষ্টি করেছ, এখন আমরা যুদ্ধ করেছি, রোমান সম্রাটকে পরাভূত করেছে আর পুনরায় রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছে। মুসলমানরা যখন সেখানে প্রবেশ করে তখন সেখানকার নাগরিকরা উচ্চস্বরে জয়ধ্বনি দিতে থাকে, হায় আজ যদি মুসলমান রাষ্ট্রগুলো থেকে সবক নেয়, উপদেশ নেয়, নিজেদের এবং অপর আপন পরস্পর মুখ বন্ধ করে দিতে পারে, তাদের লাঞ্ছনা এবং গঞ্জনা পৃথিবীর, তাদের এই যে লাঞ্ছনা গঞ্জনা এর পরিবর্তে তাদেরকে পৃথিবীর নেতৃত্বের যোগ্য করে তুলবে। আল্লাহ আমাদেরকে আল্লাহ তালার আওয়াজ শুনতে হবে যা যুগ ইমাম আমাদের দিচ্ছেন এই বিষয়ে। আদল এবং এহসান, ন্যায় বিচার এবং অনুগ্রহ এবং নিকট আত্মীয়দের সঙ্গে সদ্ব্যবহার, এটি এমন এক বিষয় যার সম্পর্কে পবিত্র কোরআনে অগণিত স্থানে নির্দেশ রয়েছে। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিত এ ধরনের ঘটনায় পরিপূর্ণ। এরপর এ যুগে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসালামের রচনাবলিতেও বিভিন্ন জায়গায় আমরা এ ধরনের লেখা দেখতে পাই, যদি সেগুলো বর্ণনা করা হয় তাহলে কয়েক ঘন্টা সময় লেগে যাবে। এ আয়াতের ব্যাখ্যায় তিনি সরাসরি যা বলেছেন, এখন আমি আরো একটি কথা এখানে উপস্থাপন করব যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই বিকৃত এবং সরল পথ থেকে দূরে সরে যাওয়া যে মানুষ তাদের জন্য, মুমিনদের জন্য নয় বরং পুরো মানব জাতির জন্য এই নির্দেশ, মুশরিকদের জন্য, কাফেরদের জন্য এবং অন্য ধর্মের অনুসারীদের জন্য এই শিক্ষা সমভাবে প্রযোজ্য, যাদেরকে আল্লাহ তাআলা যা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সংরক্ষণ করেছেন, লিপিবদ্ধ করেছেন, যারা আল্লাহ তাআলা থেকে দূরে সরে যায় তাদের জন্য মহানবী সাল্লামের যে বেদনা, এবং শুধু এই কারণে বেদনা বা কষ্ট যে তারা খোদা থেকে দূরে সরে গিয়ে নিজেদের পরকালকে নষ্ট করছে, আল্লাহ তাআলার অসন্তুষ্টির কারণে পরিণত হচ্ছে আর এভাবে আল্লাহ তাআলার শাস্তির লক্ষ্যে পরিণত হবে। মানব জাতির প্রতি সহানুভূতির যে চেতনা মহানবী সাল্লামের হৃদয়ে ছিল তা পিতামাতার চেয়ে অনেক বেশি ছিল। তিনি তার রাতেও তাকে অস্থির করে রাখত এই চিন্তা, আর দিনের বেলাও তাকে উদ্বেগ আকুল করে রাখত, ব্যাকুল করে রাখত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেকে এজন্য ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত করে ফেলেছিল এই অস্থিরতা এবং ব্যাকুলতা দেখে আল্লাহ তাআলা তাকে বলেছিলেন, লা আল্লাহ কা বাখে উন্নফসাকা আল্লাহ ইয়াকুনু মুমিনিন, তুমি কি এ কারণে নিজের প্রাণ বিনষ্ট করে ফেলবে যে কেন তারা মোমেন হচ্ছে না, ঈমান আনছে না? এর চেয়ে বড় বিশ্ব মানব জাতির প্রতি সহানুভূতির চেতনা কিভাবে প্রকাশ পেতে পারে? নিজেদের সংখ্যা বৃদ্ধির জন্য নয় বরং পৃথিবীর বেদনায় নিমজ্জিত হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আবেগ প্রকাশ পেয়েছে। এরপর আপত্তিকারীরা এই আপত্তিও করে যে ইসলাম যে উগ্রপন্থী শিক্ষা দেয়, ইসলামের শিক্ষার ফলেই ইসলামের বিভিন্ন সংগঠন এই কাজ করছে, এরা তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিসত্তার উপরও আক্রমণ করে বসে, এটি ইসলামের সত্যিকার শিক্ষা থেকে দূরে সরে যাওয়ার কারণে এই কাজ তারা করছে। যেমনটি আমি বলেছি, সত্যিকার ইসলামের উপর আমল করার জন্য মুসলমানদের কোন উগ্রপন্থী দলের নয় বরং খোদাতলা কর্তৃক প্রেরিত ব্যক্তির ডাকে সাড়া দেওয়া প্রয়োজন। আর ইসলামের উপর যারা আপত্তি করছে আপনারাও চোখ খুলে দেখুন, বিবেক খাটান আর ইসলামের অনিন্দ্য সুন্দর শিক্ষামালার দিকে একবার তাকিয়ে তো দেখুন। আজ প্রত্যেক আহমদীর এটি দায়িত্ব যেখানে তারা ন্যায় বিচার, সুবিচার এবং নিকট আত্মীয় সুলভ ব্যবহারকে নিজেদের জীবনের প্রত্যেক অংশে একে ব্যবহার প্রয়োগ করবে, সেখানে এই বাণী বিশ্বের প্রান্তে প্রান্তে পৌঁছে দিন। এই যুগে আল্লাহ তাআলা কর্তৃক প্রেরিত মহাপুরুষের আহ্বান শুনুন, যিনি আমাদের এই কথা বলেছেন, তার হৃদয়ের বেদনাকে অনুভব করুন, তিনি তার মনিব এবং অভিভাবকের অনুসরণে তার হৃদয়ে এই বেদনা সৃষ্টি হয়েছিল যাকে আল্লাহ তাআলা যাকে আল্লাহ তাআলা ও ঠিক সেভাবেই বলেছিলেন, তুমি কি নিজেকে ধ্বংসের মুখে নিপতিত করছো? লাক আল্লাহকা বা আখে নাফসাকা আল্লাহ ইয়া কোনো মুমিনিন, আল্লাহ করুন মানব জাতির জন্য এই যে বেদনা সবার মাঝে সৃষ্টি হোক, যাতে প্রত্যেকে নিজের নিজের আবেগ অনুভূতি নিজেদের মাঝে সৃষ্টি করা উচিত, প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী শক্তি অনুযায়ী এই মান অর্জনের চেষ্টা করা উচিত, আর পৃথিবী যেন ধ্বংসের দিকে যাওয়ার পরিবর্তে আদল এহসান এবং ইতায়দিল কুরবার যে বিষয়বস্তু এটি অনুধাবন করে, নিজেকেও রক্ষা করে আর বিশ্ববাসীকেও আল্লাহ তাআলা এই বিষয়টি বোঝার তৌফিক দিন এবং ইহকাল তাদের জন্য সুন্দর করে দিন এবং পরকালের জান্নাতের উপকরণ এই পৃথিবীতেই তাদের মাঝে সৃষ্টি করার তৌফিক দিন, তাদের সৃষ্টি করার তৌফিক দিন। এখন আমরা দোয়া করব আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার অপার অনুগ্রহ এবং ফজল, তিনি অপার অনুগ্রহে জলসাকে আশিসপূর্ণ করেছেন, নিরাপত্তার দিক থেকে আবহাওয়ার দিক থেকে আল্লাহ তাআলা আপনাদের সবাইকে শান্তিপূর্ণভাবে নিজ নিজ ঘরে ফিরে যাওয়ার তৌফিক দিন। আসুন দোয়া করি আমরা। আমিন। হুজুর বলছেন যে অপেক্ষা করুন, আসসালামু আলাইকুম, এক মিনিট, আমার সামনে গ্রিন এরিয়াতে যারা বসে আছেন আপনারা বসে থাকবেন, আপনাদের দাঁড়ানোর কোনো অনুমতি নেই।
টোটাল হাজরি যে ইস্তফা জলসে কি আল্লাহ তাআলার ফজল সে,
হুজুর বলছেন 35,478 জন উপস্থিতি এবং 96টি দেশের প্রতিনিধিত্ব হচ্ছে।
God.